ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
একদিন বিরতির পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও নির্বাচনী প্রচারণায় নামেন।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট। তাছাড়াও থাকছে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষাপটে অধ্যাপক নজরুল ইসলামের সাক্ষাৎকার। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ইটালির পুলিশ জানিয়েছে যে তারা সন্দেহভাজন 18 জন ইসলামিক চরমপন্থীকে লক্ষ্য করে এক অতর্কিত অভিযান চালিয়েছে। মনে করা হচ্ছে যে পাকিস্তানে আক্রমণের ঘটনার সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে এবং তারা ভ্যাটিকানেও হামলা চালানোর পরিকল্পনা করেছে। আইনজীবী মাওরো মোরা শুক্রবার সার্দিনিয়ার সংবাদদাতাদের জানিয়েছেন যে সন্দেহভাজনদের মধ্যে দুজন ওসামা বিন লাদেনের দেহরক্ষী ছিলেন বলেই ধারণা করা হচ্ছে এবং অন্যান্যরা ভ্যাটিকানে আক্রমণ চালানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে বাস্তবে ওই আক্রমণের ঘটনা কখনোই ঘটেনি। আইনজীবী মোরা বলেন, আরিপেতে টেলিফোন আলোচনা থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে যে ভ্যাটিকানে সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা করার সংকেত দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে 2009 সালে পাকিস্তানের পেশোয়ার শহরে একটি হামলায় যে 100 জনের মতো নিহত হয় সেই ঘটনার সঙ্গে কিছু লোকও জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে যে তারা ব্যাপক তল্লাশি অব্যাহত রেখে তবে তারা কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে এবং অন্যান্যরা দেশ ছেড়ে পালিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। বাংলাদেশের 3 সিটি কর্পোরেশন নির্বাচনে 4 দিন আগে শুক্রবার বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে আবারও প্রচারণায় নামেন বেগম খালেদা জিয়া। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আমাদের পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী, তবে আমরা এই রিপোর্টটি পরে আপনাদের শোনাব বলেই আশা রাখছি। রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছে পোশাক শ্রমিক অধিকার সংগঠন। একই সঙ্গে ওই দুর্ঘটনার কারণ ও তার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। রানা প্লাজা দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি তোলা হয়। ইউরোপীয় ইউনিয়ন ভূমধ্য সাগরে সন্ধান ও উদ্ধার অভিযান চালানোর জন্য তহবিল দ্বিগুণ করার যে পরিকল্পনা নিয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা তাকে স্বাগত জানিয়েছে। তবে ওই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল সহিংসতার কারণে দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করা উদ্বাস্তুদের নিরাপত্তার বিষয়টি। জাতিসংঘের শরণার্থী কমিশন শুক্রবার জানিয়েছে সন্ধান ও উদ্ধার তৎপরতা সম্প্রসারণ করা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। তবে তারা আরও বলেন, সাগরবক্ষে শরণার্থীদের যে মৃত্যু হচ্ছে সে সমস্যা সমাধান করতে হলে উদ্বাস্তুদের জন্য অবশ্যই অন্যান্য নিরাপদ উপায় নিয়েও ভাবতে হবে। ওই এজেন্সি ইইউ এর কাছে আবেদন জানিয়েছে যে শরণার্থীদের সুরক্ষায় তারা যেন আইনগত দিকগুলোর ব্যবস্থা রাখেন। রবিবার ইটালির উপকূলবর্তী এলাকায় দেশান্তরণ যাত্রীবাহী জাহাজ ডুবে প্রায় 900 জনের মৃত্যু হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ইউরোপের নেতারা বৃহস্পতিবার জরুরি বৈঠক করেন। ইউরোপে এটাই ছিল অভিবাসী সংক্রান্ত সবচাইতে মারাত্মক রকমের দুর্ঘটনা। আমরা যেমনটি আগেই আপনাদের বলেছি, বাংলাদেশের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের 4 দিন আগে শুক্রবার বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে আবারও প্রচারণায় নামেন বেগম খালেদা জিয়া। এই সম্পর্কে রিপোর্টটি শুনুন মতিউর রহমান চৌধুরীর কাছে। মাফ করবেন, আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে আবারও আমরা এই রিপোর্টটি আপনাদের শোনাতে পারলাম না। শনিবার পশ্চিমবঙ্গের 91টি পুরসভার নির্বাচন, গতকাল শেষ হয়েছে তার প্রচার অভিযান। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও নির্বাচন কমিশনের তরফে সব রকম ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আমাদের সংবাদদাতা কলকাতা থেকে। নেটোর প্রধান জেন্স স্টোলেনবার্গ জানিয়েছেন যে ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার উল্লেখযোগ্য সামরিক যুদ্ধ সরঞ্জাম বাড়াতে শুরু করেছে। 100 বেশি ভারী যন্ত্রপাতির মধ্যে রয়েছে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা, ট্যাঙ্ক এবং কামান। বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠকে ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে দুমাস আগে রাশিয়া, ইউক্রেন, জার্মান এবং ফ্রান্সের মধ্যস্থতায় যে অস্ত্রবিরতি চুক্তি হয় তা সত্ত্বেও পূর্ব ইউক্রেনের ভেতরে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের তারা উন্নত মানের প্রশিক্ষণ দিচ্ছে। আমেরিকার পূর্বাঞ্চলের ম্যারিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরে এ সপ্তাহের প্রথম দিকে পুলিশের হেফাজতিতে 25 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর পর বৃহস্পতিবার বিক্ষোভকারীরা বিচার বিভাগের পরিবর্তনের দাবিতে শহরতলিতে মিছিল করেন। সারা রাত এবং সারাদিন আমরা ফ্রেডি গ্রেকের জন্য ন্যায় বিচার চাই বলে তারা ধ্বনি দেন। প্রতিবাদকারীরা হাত উঠিয়ে এবং সোচ্চার কণ্ঠে কয়েক ঘণ্টা বাল্টিমোর শহর মিছিল করেন। তারা শহরের সিটি হল এবং পুলিশ সদর দপ্তর থেকে মিছিল করা শুরু করে নানা আবাসিক এলাকা প্রদক্ষিণ করেন। বিক্ষোভকারীরা যানবাহন থামিয়ে স্থানীয় পুলিশ ওই ঘটনার জন্য দায়ী বলে দাবি করেন। তারা একে পুলিশের নির্মম অত্যাচার বলেও অভিযোগ করেন। ওই সময় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে বাল্টিমোরের পুলিশ এক টুইটার বার্তায় জানিয়েছে যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ এবং সম্পত্তি ভাঙচুর করার দায়ে তারা দুজনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভের উদ্যোক্তা জামান ব্রায়ান বলেন তিনি সারাদেশে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকার মানুষের উন্নতি চান। আর্মেনিয়ার প্রেসিডেন্ট সার্গে সার্কেজিয়ান আর্মেনিয়ার গণহত্যার 100 বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্বের যে নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত হন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তুর্কি অটোমানরা প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ানদের হত্যা করে। সমাজসেবার সঙ্গে ধর্মান্তরণের শর্ত কেন রাখা হয় এমন প্রশ্ন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সংখ্যালঘুদের কমিশনের শীর্ষ আধিকারিকদের এক সম্মেলনে তিনি এই প্রশ্ন রাখেন। শ্রোতা বন্ধুরা, আবারও আমরা চেষ্টা করছি আমাদের মতিউর রহমান চৌধুরীর রিপোর্টটি আপনাদের শোনানোর জন্য।
একদিন বিরতির পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও নির্বাচনী প্রচারণায় নামেন। শুক্রবার বিকেল 4:30 তিনি গুলশান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তিনি অভিযোগ করেন তাকে হত্যার চেষ্টা করছে সরকার। নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। বলেন সেনারা বিদেশে নিরাপত্তা দিতে পারলে দেশে কেন নয়।
এই নির্বাচন কমিশন সরকারের এক ধাক্কাবাহ নির্বাচন কমিশন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সিটি নির্বাচন সামনে রেখে বিএনপি সেনা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন। বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা ফের সেনা মোতায়েনের দাবি করেছেন। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ প্রার্থী সাইদ খোকনের বিরুদ্ধে। তিনি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ভোট চেয়েছেন। ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি নেতা আবুল খায়ের বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরো 3 কাউন্সিলর পদপ্রার্থীকে গ্রেপ্তার করা হয়। লাইসেন্সধারী অস্ত্র মালিকদের অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রানা প্লাজা দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয়। এ সম্পর্কে শুনুন জহুরুল আলমের রিপোর্টটি।
শুক্রবার রানা প্লাজা ধসের 2 বছর পূর্তি উপলক্ষে শত শত শ্রমিক ঘটনাস্থলে সমবেত হয়ে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা রানা প্লাজার ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ওই ঘটনায় 1,100 উপর শ্রমিক নিহত, এর সমসংখ্যক শ্রমিক আহত হন। নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দাবি করে গার্মেন্ট শ্রমিক সংযুক্ত ফেডারেশনের সভাপতি তাফাজ্জল হোসেন বলেন,
তারা আহত হয়েছে, তাদের অবস্থা খুব দুর্বিষহ, তারা কোন কর্মক্ষেত্রে তারা যেতে পারেনি, মানিকপত্র তাদেরকে চাকরি দিচ্ছে না।
ইউরোপীয় ইউনিয়ন ট্রেড কমিশন শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বাংলাদেশি পণ্য শুল্কবিহীন রপ্তানির বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে সতর্ক করে দিয়েছে বলে ঢাকায় খবর প্রচারিত হয়েছে। রানা প্লাজার ঘটনা স্মরণে ব্রাসেলসে শুক্রবার এক অনুষ্ঠানে ইউর ট্রেড কমিশনার কেসিলিয়া মামেস্টম বলেন, পোশাক শিল্পের সমস্যা দূরীকরণে কোন ব্যর্থতাকে প্রশ্রয় না দেওয়ার বিষয়ে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শনিবার পশ্চিমবঙ্গের 91টি পুরসভার নির্বাচন গতকাল শেষ হয়েছে প্রচার অভিযান। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও নির্বাচন কমিশনের তরফে সবরকম ব্যবস্থা সম্পন্ন হয়েছে। পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আগামীকাল ভোট গ্রহণ সকাল 7টা থেকে চলবে বিকেল 3টে পর্যন্ত। ভোট গ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি শুরু করেছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও ব্যবহার করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী নির্বাচন কমিশনারকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশও দিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আমেরিকার ত্রাণকর্মী ওয়ারেন ওয়াইনস্টাইনকে 2011 সালে আল কায়দা অপহরণ করে। প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার জানিয়েছেন, দুর্ঘটনাবশত যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে ড্রোন হামলায় তিনি মারা গেছেন। এর আগে তিনি ওবামা প্রশাসনের কাছে তার মুক্তি দাবি করেন। এ সম্পর্কে কোকাব ফারশারির লেখা প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা 73 বছরের ওয়ারেন ওয়াইনস্টাইনকে 2011 সালের 13ই আগস্ট অপহরণ করে। ওয়ারেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের রকভিলে বাস করতেন। তিনি USAID-র হয়ে একজন ব্যবসা উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে পাকিস্তানে কাজ করছিলেন। তিনি 7 বছর ধরে সেখানে কাজ করছিলেন যখন একদিন একদল বন্দুকধারী তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ধরে নিয়ে যায়। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাঁকে যারা ধরে নিয়ে গেছে তাঁরা কাপুরুষ। শেষ পর্যন্ত যেখানে এবং যখন তাকে মারা হল তা ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এজন্যে তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার স্ত্রী বলেছেন, সারা জীবন ওয়ারেন পৃথিবীর মানুষের জন্য কাজ করেছেন। তিনি কাজ ভালোবাসতেন, মানুষের জীবনের মানোন্নয়নের চেষ্টা করেছেন। তিনি পাকিস্তানের জনগণ এবং সংস্কৃতিকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তিনি উর্দুও বলতে শিখেছিলেন। 2011 সালের মে মাসে আল কায়দা একটি ভিডিও প্রকাশ করে যেখানে ওয়ারেনকে প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ্য করে বলতে দেখা গেছে, যদি যুক্তরাষ্ট্র ওই জঙ্গি দলের দাবি মেনে না নেয় তাহলে তাঁকে মেরে ফেলা হবে। পর্যবেক্ষকরা বলছেন আল কায়দার মিডিয়া শাখা প্রায় 3 মিনিটের ওই ভিডিওটি প্রকাশ করে। 2013 সালের ডিসেম্বরের শেষ নাগাদ আবারও তিনি প্রেসিডেন্ট ওবামার কাছে মিনতি জানান। সেবার সেই 13 মিনিটের ভিডিওটি বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়। ওই ভিডিওতে তাঁকে দেখে মনে হয়েছে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে এবং তিনি ক্লান্ত। তিনি বলেছেন তাঁর স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং তাঁর মনে হচ্ছে তাকে সম্পূর্ণভাবেই পরিত্যাগ করা হয়েছে, সবাই তাঁর কথা ভুলে গেছে। ওয়ারেনের হার্টের সমস্যা ছিল এবং সেজন্য বিশেষ ওষুধের প্রয়োজন ছিল। সেই সঙ্গে তিনি উচ্চ রক্তচাপ এবং অ্যাজমার সমস্যায়ও ভুগছিলেন। তার পরিবার আশঙ্কায় ছিল তিনি বুঝি আর বাঁচবেন না বা পাকিস্তানি বাহিনী তাকে ভুলে মেরে ফেলবে। সে সময়টাতে আল কায়দা বলেছিল, যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইয়েমেনে বিমান হামলা বন্ধ করে তাহলে তারা ওয়ারেনকে ছেড়ে দেবে। তাদের আরেকটি দাবি ছিল, পৃথিবীর নানা প্রান্তে আল কায়দার যেসব সদস্যকে আটকে রাখা হয়েছে তাদের যেন ছেড়ে দেওয়া হয়। হোয়াইট হাউসও ওয়ারেনের মুক্তি দাবি করে। অবশ্য সেই সঙ্গে তারা এও বলেছে তারা আল কায়দার সঙ্গে কোনো দর কষাকষিতে রাজি নয়। ওয়ারেনের স্ত্রী এলেন বলেছেন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন তার স্বামীর সাধ্যের মধ্যে ছিল না। যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সরকার তাঁকে আশ্বস্ত করেছিল তারা তার স্বামীর মুক্তির জন্য যথাসাধ্য করছে। 2014 সালে ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এলেন বলেছেন তাঁর নাতিপুতি রয়েছে। তিনি জানেন পাকিস্তানিরা বড়দের সম্মান করে, তার স্বামীকেও যাতে সম্মান দেখানো হয় এবং পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। তার স্বামী যদি ওই ভিডিওটি দেখেন তাহলে তার মনে পড়বে তাকে তারা কতটা ভালোবাসেন। হাফিজ ইমরান নামের এক ব্যক্তিকে এই অপহরণের জন্য দায়ী করা হয়। 2015 সালের 7ই জানুয়ারি পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলায় 150 জন মারা গেলে পাকিস্তান আবারও মৃত্যুদণ্ড পুনর্বহাল করে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু।
যেমনটি হয়তো বিশ্ব সংবাদে শুনেছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। বিশেষত মেয়র পদপ্রার্থীরা নাগরিকদের নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সেন্টার ফর আরবান স্টাডিজের অনারারি চেয়ারম্যান, নগর পরিকল্পনা বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস।
অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা ও চট্টগ্রামের আসন্ন মেয়র নির্বাচনের জন্য প্রার্থীরা জোর প্রচার অভিযান চালাচ্ছেন। আপনি সম্প্রতি প্রার্থীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকও করেছেন। এই বৈঠকে নগর উন্নয়নের ব্যাপারে ঠিক কোন কোন দিকে প্রার্থীরা আলোকপাত করেছেন কিংবা তাদের আগ্রহটা কোথায়?
গোলটেবিল বৈঠকে ইদানিং এবং অন্যান্য আসরে হোক, মেয়র পদপ্রার্থী যারা আছেন তারা অনেকেই তাদের দায় দায়িত্বের কথা এবং তাদের অঙ্গীকারের কথা বলেছেন এবং জনগণের পক্ষ থেকেও প্রত্যাশা আছে। ঢাকার যে সমস্যাগুলো আছে, যেমন যানজট অথবা জলদুর্ভোগ অথবা বর্জ্য অপসারণ, এই ধরনের কাজ থেকে এবং এমনকি কেউ কেউ বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করা, এগুলোও বলছেন। তবে তাদের তো ম্যান্ডেটেড কতগুলো দায়িত্ব আছে সেটারও সংখ্যা কম নয়, 25-এর ঊর্ধ্বে। তার মধ্যে সবচেয়ে আগে আসে হলো বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা, রাস্তাঘাট পরিষ্কার রাখা অথবা পথচারীদের সুযোগ তৈরি করে দেওয়া, ফুটপাথ অবাধ রাখা, এই জিনিসগুলো আছে। এর বাইরে তারা তারপরে পার্ক, খেলার মাঠ, এগুলো সংরক্ষণ করা, বাজার হাট বাজার এগুলোকে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং জন নিরাপত্তা, বিশেষ করে নারী নাগরিক তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, এগুলো তারা বলছেন। আর বড় জিনিস যেগুলো আছে, কেউ কেউ বলছেন যে নগরটাকে পরিকল্পিত ভাবে, পরিবেশগত ভাবে সুন্দর করে সুষম এবং মর্যাদার শহর হিসাবে, নাগরিক মর্যাদা দিয়ে এই শহরকে গড়ে তুলবেন।
আপনি নিজে একজন নগর পরিকল্পক এবং গবেষক হিসেবে এ ব্যাপারে সম্ভাব্য মেয়রদের কি উপদেশ দিতে পারেন?
আমি তো মনে করি তিনি জনগণের একজন প্রতিনিধি, নেতা হিসাবে, নগর পিতা বলি যাই বলি, তিনি জনগণের যতগুলো চাহিদা আছে সেগুলো মেটাবার জন্য নিজের চেষ্টা করবেন এবং নাগরিকদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবেন। অর্থাৎ নাগরিকদের সাথে তার সম্পৃক্ততা, এটা যত বেশি হবে ততই ভালো যোগাযোগ, এবং এই যোগাযোগটা একেবারে প্রত্যক্ষ ভাবে, শারীরিক প্রত্যক্ষ ভাবে এবং যোগাযোগের যে বিভিন্ন মাধ্যম আছে সেটার মাধ্যমে হবে। আর তার সিটি কর্পোরেশনটা যেন সবার জন্য উন্মুক্ত থাকে, অর্থাৎ খুব রেসপন্সিভ হয়, লোকে প্রশ্ন করে যেন উত্তর পায় এবং সমাধান হোক সেইটা যেন তাদের চেষ্টাটা দেখে। মেয়রের অন্তত আন্তরিকতা এবং প্রচেষ্টা, সেইটা যদি মানুষ দেখতে পায় তাহলেও কিছুটা সন্তুষ্ট হয়। সমাধানের জন্য মেয়র তার কাউন্সিলর পরিষদ তাদেরকে আস্থায় নিয়ে এবং নাগরিকদেরকে, তার জনগণকে, ভোটারদেরকে আস্থায় নিয়ে সম্পৃক্ত করে যদি এগোতে পারেন তাহলে কিন্তু অনেক কঠিন সমস্যাও অনেকটা কমে আসবে, সমাধানের পথ উন্মুক্ত হবে, এটা আমি মনে করি।
নগর উন্নয়নের ব্যাপারে আপনার নিজের অগ্রাধিকার কি বলে মনে হয় এখন ঢাকায়?
নগর উন্নয়নের অগ্রাধিকার তো একটা হলো প্রথমেই হবে নগরটা সুপরিকল্পিত হতে হবে, পরিকল্পনাটা দরকার, সেটি কিন্তু রাজু করেছে। আবার নতুন করে এই বছর এই মাত্র তাদের একটি নতুন পরিকল্পনা 2016-36 2030-35 এই বিশাল মেয়াদী পরিকল্পনা, এটার কিন্তু ড্রাফট হয়ে গেছে, সেইটা এখন মেয়র যদি দেখেন, আলাপ আলোচনা করেন, এই পরিকল্পনা না হওয়া পর্যন্ত বাদবাকি কিছুই হবে না। আর দ্বিতীয় হলো যে পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে এবং অন্যান্য সংস্থাগুলো যারা যারা সম্পৃক্ত সবাইকে এগিয়ে আসতে হবে। আর সমস্যা যদি বলি ইস্যু ভিত্তিক, তাহলে তো অবশ্যই প্রথমেই তো লোকে বলে যে যানজট, সেটা এটা মূলত আরেকটি সংস্থার ঢাকা ট্রান্সপোর্ট অথরিটি এদের দায়িত্ব, তার সাথে অবশ্য মেয়রের বা সিটি কর্পোরেশনের কিছু ভূমিকা আছে। আর সিটি কর্পোরেশনের নিজস্ব দায়িত্ব যেটি সবচেয়ে বড়, সেটি হলো ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসাবে দাঁড় করানো। এই কাজটা সবাই দেখতে চাইবে, আর ফুটপাথগুলো সেটাও যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, তবে সচল রাখাটা এটা খুব জরুরি। আর এখন গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি যেমন জন নিরাপত্তা, মানুষ যেন ঘর থেকে বেরিয়ে স্বচ্ছন্দে তার কাজকর্ম সেরে নিরাপদে বাড়ি ফিরতে পারে, এই জিনিসটা এখন গুরুত্ব পাচ্ছে। এবং ঢাকা একটা মনে রাখতে হবে, এখনই 40-80 লক্ষ মানুষের শহর, প্রতিদিন এখানে কমিউটার পথে যে মানুষ আসে সেটা 10 লক্ষের কম নয়। আরেকটা হলো প্রতি বছর 4-5 লক্ষ নতুন লোক যুক্ত হচ্ছে এই শহরে, এই নবাগতদের তাদেরকে শহরে ব্যবস্থা করে দেওয়া এটা একটা কঠিন কাজ।
প্রসঙ্গত আরেকটি কথা উঠে আসে, আপনি একটু আগেও বলছিলেন যে নগর পরিকল্পনার জন্য আমরা জানি যে রাজুকের একটি বিভাগ আছে, তেমনি আছে নগর ভবনে সিটি কর্পোরেশনেরও একটি নগর পরিকল্পনা বিভাগ। অভিযোগ উঠছে যে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনা বিভাগ ততখানি তৎপর নয় এবং এই দায়িত্বের ভাগাভাগিটা খুব স্পষ্ট নয়, আপনার মন্তব্য?
1953 সালের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তৈরি হয়েছিল, যেটি এখন রাজুক নামে পরিচিত। এর কাজটাই হলো নগর পরিকল্পনা করা, এবং সেই তার এলাকা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের চেয়ে আরো অনেক বড়। রাজুকের মাস্টার প্ল্যানের অধীনে এলাকা ভিত্তিক যেখানে সিটি কর্পোরেশন নিজস্ব জমি আছে সেইসব এলাকার উন্নয়ন গুলো দেখবে, এক নম্বর। 2 নম্বর হলো রাজুকের পরিকল্পনার সাথে সিটি কর্পোরেশনে একটা যোগাযোগ রাখা, একটা বা সমন্বয় রাখা, যে কোথায় কি হলে ভালো হয়। যেমন সিটি কর্পোরেশন একটা কাজ করে, মার্কেট তৈরি করে, এই মার্কেট গুলো কোথায় হলে ভালো, সেটা কাঁচা বাজার হোক পাকা বাজার হোক, অথবা খেলার মাঠ উদ্যান সেগুলো কোথায় হতে পারে, সেটা রাজুকের মাস্টার প্ল্যানে মোটামুটি দেখানো থাকে। সিটি কর্পোরেশন আরো কি ডিটেইল করতে পারে, এখানে কোনো কনফ্লিক্টের বা সংঘাতের কোনো সুযোগ নেই বা প্রয়োজন নেই।
অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে ঢাকা চট্টগ্রামের পৌরসভার নির্বাচন উপলক্ষে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার 1 ঘন্টার অনুষ্ঠান প্রচার করবে। এসব অনুষ্ঠানে থাকবে নির্বাচন সংশ্লিষ্ট সাক্ষাৎকার, সংবাদ পর্যালোচনা এবং ভোটারদের মতামত। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত পরামর্শকে স্বাগত জানাই। আশা করি ইমেইল, ফেসবুক অথবা ফোন নম্বর পাঠিয়ে যোগাযোগ করবেন। মনে রাখবেন, আগামী সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারে আমাদের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। যকৃতের একটি ভয়ানক রোগ হেপাটাইটিস সি বিশ্বের মোট জনসংখ্যার 3% আক্রান্ত এই রোগে। আফ্রিকা আর এশিয়ার এতে আক্রান্তের হার সবচেয়ে বেশি। হেপাটাইটিস সি সারাতে চমৎকার একটি ওষুধ আবিষ্কৃত হয়েছে, তবে ওষুধটি খুব দামি। কিন্তু জেসিকা বার্মন তার একটি রিপোর্টে জানিয়েছেন, গবেষকরা কম দামি একটি অ্যালার্জির ওষুধ আবিষ্কার করেছেন যা এই হেপাটাইটিস সি রোগ নিরাময়ে ভালো কাজ করবে। রিপোর্টটি শুনুন সেলিম হোসেনের কাছে।
অ্যান্টিহিস্টামিন অ্যালার্জি চিকিৎসায় প্রায় 50 শতক ধরে ব্যবহৃত হচ্ছে ক্লোরোসাইক্লাজিন HCL। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষকরা নিশ্চিত হয়েছেন যে ক্লোরোসাইক্লাজিন এবং এই শ্রেণীভুক্ত ওষুধ হেপাটাইটিস সি নিরাময়ে খুব ভালোভাবে কাজ করে। ক্লোরোসাইক্লাজিন সম্পর্কে এই তথ্য পেতে গবেষকরা কোষভিত্তিক উচ্চ ক্ষমতাসম্পন্ন বাছাই প্রক্রিয়া ব্যবহার করেন। এই পদ্ধতিতে সরকার অনুমোদিত হাজার হাজার উপাদান কিভাবে ভাইরাল ও ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে রক্ষা করে তা যাচাই বাছাই করা হয়। সায়েন্স ট্রান্সলেশন মেডিসিনে এই গবেষণা প্রবন্ধটি ছাপা হয়। ক্লোরোসাইক্লাজিন এবং অনুরূপ ওষুধ যকৃতের কোষে জীবাণু ঢোকার সুযোগ বন্ধ করে দেওয়ার মাধ্যমে হেপাটাইটিস সি নিরাময়ে কাজ করে। ওয়াশিংটন ডিসির কাছে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজের যকৃত রোগ বিভাগের প্রধান জেক লিয়াং তার মতে,
The virus continue to infect new cells as infection goes on. So all thought is that we can prevent.
এই ভাইরাস একটির পর একটি কোষে সংক্রমিত হয় এবং রোগটি ছড়ায়। আমাদের চিন্তা হচ্ছে যদি আমরা এই ভাইরাস প্রতিরোধ করতে পারি আর সংক্রমণ রোধ করতে পারি তবে সংক্রমিত কোষগুলো মারা যাবে এবং নতুন কোনো কোষে আর সংক্রমিত হবে না। যৌন সংস্পর্শ বা সংক্রমিত রক্তের কোনো উপাদানের মাধ্যমে হেপাটাইটিস সি সংক্রমিত হয়। এতে যকৃত নষ্ট হতে পারে, ক্যান্সার হতে পারে বা লিভার শক্ত হয়ে যেতে পারে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসের জীবাণু বহন করছেন। লিয়াং বললেন এর এখন বেশ ভালো চিকিৎসা রয়েছে।
But the current drugs against HCV are expensive, have side effects and associated with.
তবে প্রচলিত ওষুধ খুব বেশি দামি, এতে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে আর নির্দিষ্ট ধরনের কিছু হেপাটাইটিসের জন্যই এই ওষুধ কাজ করে। ফলে এর প্রেক্ষিতে বলা যায় এই রোগের চিকিৎসায় আরও ভালো গবেষণা প্রয়োজন। বর্তমানে প্রচলিত হেপাটাইটিস সি রোগের চিকিৎসায় ১২ সপ্তাহের কোর্সের ওষুধের দাম প্রায় $84,000, অথচ একটি ক্লোরোসাইক্লাজিন ট্যাবলেটের দাম মাত্র 50 সেন্ট। গবেষকদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে হেপাটাইটিস সি নিরাময়ে অ্যান্টিহিস্টামিন কিভাবে ব্যবহার করা যায় তা নির্ধারণ করা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ইতালির পুলিশ জানিয়েছে যে তারা সন্দেহভাজন 18 জন ইসলামিক চরমপন্থীকে লক্ষ্য করে এক অতর্কিত অভিযান চালিয়েছে। মনে করা হচ্ছে যে পাকিস্তানে আক্রমণের ঘটনার সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে এবং তারা ভ্যাটিক্যানেও হামলা চালানোর পরিকল্পনা করেছে। ইউরোপীয় ইউনিয়ন ভূমধ্যসাগরের সন্ধান এবং উদ্ধার অভিযান চালানোর জন্য তহবিল দ্বিগুণ করার যে পরিকল্পনা নিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা তাকে স্বাগত জানিয়েছে। তবে ওই বৈঠকের আলোচ্য বিষয় ছিল সহিংসতার কারণে দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করা উদ্বাস্তুদের নিরাপত্তার বিষয়টি। সমাজসেবার সঙ্গে ধর্মান্তরণের শর্ত কোনো কেন রাখা হয় এমন প্রশ্ন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অনেকেই ধারণা করছেন ধর্মান্তরণ নিষিদ্ধ হয়ে যেতে পারে ভারতে। কলকাতা থেকে এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টটি শুনুন গৌতম গুপ্তের কাছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর মতে ধর্মান্তরকরণ নিয়ে বিতর্ক হওয়া দরকার, প্রয়োজনে নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে ধর্মান্তরকরণ। রাজনাথ সিং বললেন সংখ্যা গুরুরাই ধর্মান্তরকরণ নিয়ে উদ্বিগ্ন, আশঙ্কা ধর্মীয় ভারসাম্য পাল্টে যেতে পারে। অন্যান্য দেশে কিন্তু ধর্মান্তরকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকে সংখ্যালঘুরা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে হিন্দুত্ববাদীদের মতের মিল রয়েছে। ধর্মান্তরিত হিন্দুদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য পুনর্ধর্মান্তরকরণ অনুষ্ঠানেরও তিনি বিরোধী কিনা সে কথা বলেননি রাজনাথ সিং। সংখ্যালঘুদের জন্য পূর্ণ সরকারি নিরাপত্তারও প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘ জানিয়েছে ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করার পর থেকে বিপুল সংখ্যক অসামরিক জনগণ প্রাণ হারিয়েছেন। শুক্রবার ইউএন জানিয়েছে যে এ পর্যন্ত আনুমানিক 591 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 115 জন শিশু রয়েছে। সৌদি আরব 3 দিন আগে ঘোষণা করে যে তারা বিমান অভিযান আর চালাবে না, কিন্তু শুক্রবার পর্যন্ত আক্রমণ তারা অব্যাহত রেখেছে। আর্মেনিয়ার প্রেসিডেন্ট সার্গেই সার্কেজিয়ান আর্মেনিয়ার গণহত্যার 100 বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্বের যে নেতারা উপস্থিত ছিলেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তুর্কি অটোমানরা প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ানদের হত্যা করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.